মির্চি নিবেদন, গল্প গোল্ডমাইন, গল্প গোল্ডমাইন।
শোনো, সবাই বলে তুমি নাকি জাদু মন্ত্র জানো।
নইলে সেই রাত্রি ১১টার ট্রেনে আবার যেতে হবে, কিন্তু সে হলে কিছুতেই চলবে না।
আপনার নামটি?
বজ্রানন্দ।
বাপ রে বাপ, আপনি বাড়ি থেকে পালিয়েছেন কতদিন?
মির্চি গল্প গোল্ড মাইনে আপনাকে স্বাগত। মণিমাণিক্যে ভরা বাংলা সাহিত্যের কিছু কালজয়ী উপন্যাস ও গল্প দিয়ে সাজানো আমাদের এই মির্চি গল্প গোল্ড মাইন। শুনছেন কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ক্লাসিক উপন্যাস শ্রীকান্ত। গ্রামে এসে অসুস্থ শ্রীকান্ত হারালো সব টাকা। ডাক্তারের ফি দিতেও অক্ষম হয়ে রাজলক্ষ্মীকে লিখল সাহায্যের জন্য, কিন্তু টাকা না পাঠিয়ে স্বয়ং রাজলক্ষ্মী এসে হাজির। দিনের আলোয় গ্রামের রাস্তায় তার উপস্থিতি শ্রীকান্তকে চরম অস্বস্তিতে ফেলে, কারণ গ্রামের সবাই জানে রাজলক্ষ্মীর অতীত। অথচ সে বিন্দুমাত্র দ্বিধা না করে সরাসরি ঢুকে গেল শ্রীকান্তের ঘরে। তারপর
রাজলক্ষ্মী অবিচলিত ধীর পদক্ষেপেই আমার ঘরে এসে প্রবেশ করল। এই আত্মীয় অনাত্মীয় ভরা সংসারে রাজলক্ষ্মী এসে দাঁড়ালো আমার ঘরে। প্রণাম করে পায়ের ধুলো মাথায় নিয়ে হাত দিয়ে আমার কপালের বুকের উত্তাপ অনুভব করে বলল,
এখন আর জ্বর নেই, ওবেলায় ৭টার গাড়িতে যাওয়া চলবে কি? ঘোড়া খুলে দিতে বলবো?
আমি অভিভূতের মতো তার মুখের পানে চেয়েছিলাম। বললাম, এই দুদিন জ্বরটা বন্ধ হয়েছে, কিন্তু আমাকে কি আজই নিয়ে যেতে চাও?
না হয় আজ থাক, রাত্রিরে আর গিয়ে কাজ নেই, হিম লাগতে পারে, কাল সকালেই যাব।
এতক্ষণে যেন আমার চৈতন্য ফিরে এলো। বললাম, এই গ্রামে এই পাড়ার মধ্যে তুমি ঢুকলে কোন সাহসে? তুমি কি মনে করো তোমাকে কেউ চিনতে পারবে না?
বেশ চাহো, এইখানেই মানুষ হলাম আর এখানে আমাকে চিনতে পারবে না? যে দেখবে সেই তো চিনবে।
তবে
কি করব বলো, আমার কপাল, নইলে তুমি এসে এখানে অসুখে পড়বে কেন?
এলে কেন? টাকা চেয়েছিলাম, টাকা পাঠিয়ে দিলেই তো হতো।
তা কি কখনো হয়? এত অসুখ শুনে কি শুধু টাকা পাঠিয়ে স্থির থাকতে পারি?
তুমি না হয় স্থির হলে, কিন্তু আমাকে যে ভয়ানক অস্থির করে তুললে। এখনই সবাই এসে পড়বে, তখন তুমি বা মুখ দেখাবে কি করে, আর আমি বা জবাব দেব কি? রাজলক্ষ্মী প্রত্যুত্তরে শুধু আরেকবার আমার কপালে তার স্নিগ্ধ হাতখানি একটু স্পর্শ করে বলল,
জবাব আর কি দেবে, আমার অদৃষ্ট।
তার উপেক্ষা এবং ঔদাসীন্যে নিতান্ত অসহিষ্ণু হয়ে বললাম, অদৃষ্টই বটে, কিন্তু লজ্জা শরমের মাথা কি একেবারে খেয়ে বসে আছো? এখানে মুখ দেখা তো তোমার বাধল না।
লজ্জা শরম আমার যা কিছু সব এখন তুমি।
এরপরে আবার বলবই বা কি, শুনবই বা কি? চোখ বুঝে চুপ করে পড়ে রইলাম। খানিক পরে জিজ্ঞাসা করলাম,
বঙ্কুর বিয়ে নির্বিঘ্নে হয়ে গেছে?
হ্যাঁ।
এখন কোথা থেকে আসছ? কলকাতা থেকে?
না, পাটনা থেকে। সেইখানেই তোমার চিঠি পেয়েছি।
আমাকে নিয়ে যাবে কোথায়? পাটনায়?
একবার সেখানে তো তোমাকে যেতেই হবে, আগে কলকাতায় যাই চলো, সেখানে দেখিয়ে শুনিয়ে ভালো হলে তারপরে।
কিন্তু তারপরেই বা আমাকে পাটনায় যেতে হবে কেন শুনি?
দানপত্র তো সেখানেই রেজিস্ট্রি করতে হবে, লেখাপড়া সব একরকম করে রেখেই এসেছি বটে, কিন্তু তোমার হুকুম ছাড়া তো হতে পারবে না।
কিসের দানপত্র? কাকে কি দিলে?
বাড়ি দুটো তো বঙ্কুকেই দিয়েছি, শুধু কাশীর বাড়িটা গুরুদেবকে দেব ভেবেছি, আর কোম্পানির কাগজ গয়না টয়নাগুলো তো আমার বুদ্ধি বিবেচনা মতো একরকম ভাগ করে এসেছি, এখন শুধু তুমি বললেই।
তার কথাগুলো শুনতে শুনতে বিস্ময়ের আর শেষ রইল না। বললাম,
তাহলে তোমার নিজের রইল কি? বঙ্কু যদি তোমার ভার না নেয়, এখন তার নিজের সংসার হলো, যদি সে শেষে তোমাকেই খেতে না দেয়?
আমি কি তাই চাইছি নাকি? নিজের সমস্ত দান করে কি অবশেষে তারই হাত তোলা খেয়ে থাকব? তুমি তো বেশ
অধৈর্য আর সংবরণ করতে না পেরে উঠে বসে ক্রুদ্ধস্বরে বলে উঠলাম, হরিশ্চন্দ্রের মতো এ দুর্বুদ্ধি তোমাকে দিল কে? হ্যাঁ, খাবে কি শুনি? বুড়ো বয়সে কার গোলগ্রহ হতে যাবে?
তোমাকে রাগ করতে হবে না, তুমি শো, আমাকে বুদ্ধি যে দিয়েছে সেই আমাকে খেতে দেবে। আমি হাজার বুড়ো হলেও সে কখনো আমাকে গলগ্রহ ভাববে না। তুমি মিথ্যে মাথা গরম করো না, স্থির হয়ে শো।
স্থির হয়েই শুয়ে পড়লাম। সামনের খোলা জানালা দিয়ে সূর্যাস্তের সময়ের বিচিত্র আকাশ চোখে পড়ল। স্বপ্ন বৃষ্টির মতো পলকহীন চোখে সেই দিকে চেয়ে মনে হল, এমনই অপরূপ শোভায় সৌন্দর্যে যেন বিশ্বভুবন ভেসে যাচ্ছে। ত্রিসংসারের মধ্যে রোগ শোক অভাব অভিযোগ হিংসা দ্বেষ কোথাও যেন আর কিছু নেই। এই নির্বাক নিস্তব্ধতায় মগ্ন হয়ে যে দুজনের কতক্ষণ কেটেছিল বোধহয় কেউই হিসাব করিনি। হঠাৎ দরজার বাইরে মানুষের গলা শুনে দুজনেই চমকে উঠলাম এবং রাজলক্ষ্মী শয্যা ছেড়ে উঠবার আগেই ডাক্তারবাবু প্রসন্ন ঠাকুরদাকে সঙ্গে নিয়ে প্রবেশ করলেন। কিন্তু হঠাৎ রাজলক্ষ্মীর দিকে দৃষ্টি পড়তেই থমকে দাঁড়ালেন। ঠাকুরদা যখন দিবা নির্জা দিচ্ছিলেন তখন খবরটা তাঁর কানে গিয়েছিল বটে, কে একজন বন্ধু কলকাতা থেকে গাড়ি করে আমার কাছে এসেছে, কিন্তু সে যে স্ত্রীলোক হতে পারে তা বোধ হয় কারো কল্পনাতেও আসেনি। সেই জন্যই বোধ হয় এখনো পর্যন্ত বাড়ির মেয়েরা কেউ বাইরে আসেনি। ঠাকুরদা অত্যন্ত বিচক্ষণ লোক, তিনি কিছুক্ষণ এক দৃষ্টি রাজলক্ষ্মীর নিচু করে রাখা মুখের দিকে তাকিয়ে বললেন,
মেয়েটি কেসে কান্ত, যেন চিনি চিনি মনে হচ্ছে।
ঠিক বলেছেন ছোট খুড়ো, আমারও যেন মনে হচ্ছে একে কোথায় দেখেছি।
আমি আড় চোখে চেয়ে দেখলাম রাজলক্ষ্মীর সমস্ত মুখ যেন মড়ার মতো ফ্যাকাশে হয়ে গেছে। সেই মুহূর্তেই কি যেন আমার বুকের মধ্যে বলে উঠল, শ্রীকান্ত, এই সর্বত্যাগী মেয়েটি শুধু তোমার জন্যই এই দুঃখ স্বেচ্ছায় মাথায় তুলে নিয়েছে। একবার আমার সারা শরীরে কাঁটা দিয়ে উঠল। মনে মনে বললাম, আমার সত্যি কাজ নেই, আজ আমি মিথ্যাকেই মাথায় তুলে নেব। এবং পরক্ষণেই রাজলক্ষ্মীর হাতের উপর একটু চাপ দিয়ে বললাম, তুমি স্বামীর সেবা করতে এসেছ, তোমার লজ্জা কি রাজলক্ষ্মী? এই ঠাকুরদা, ডাক্তারবাবু, এদের প্রণাম কর। পলকের জন্য দুজনের চোখাচোখি হল, তারপরে সে উঠে গিয়ে ভূমিষ্ঠ হয়ে দুজনকে প্রণাম করল। একদিন যে ভ্রমণ কাহিনীর মাঝখানে আচমকা যবনিকা টেনে দিয়ে বিদায় নিয়েছিলাম, আবার একদিন তাকেই নিজের হাতে সকলের সামনে মেলে ধরার আর আমার ইচ্ছে ছিল না। আমার সেই পল্লী গ্রামের যিনি ঠাকুরদাদা, তিনি যখন আমার সেই নাটকীয় উক্তি শুনে শুধু একটু মুচকে হাসলেন এবং রাজলক্ষ্মীর ভূমিষ্ঠ প্রণামের সময় শুধু যেভাবে শশব ব্যস্তে দুই পা হটে গিয়ে বললেন,
তাই নাকি, বেশ বেশ, বেঁচে পড়তে থাকো বাছা।
এই আশীর্বাদ করেই যখন তিনি সকৌতুকে ডাক্তারটিকে সঙ্গে করে বাইরে চলে গেলেন, তখন রাজলক্ষ্মীর মুখের যে ছবি দেখেছিলাম সে ভুলবার বস্তু নয়, ভুলিও নি, কিন্তু ভেবেছিলাম সে আমারই, একান্ত আমার। বহির্জগতে তার যেন কোনো প্রকাশ কোনো দিনই না থাকে, কিন্তু এখন ভাবছি এ ভালোই হল যে সেই বহুদিনের বন্ধ দুয়ার আবার আমাকে এসেই খুলতে হল। ঠাকুরদাদা চলে গেলেন, রাজলক্ষ্মী ক্ষণকাল স্তব্ধভাবে তাঁর দিকে চেয়ে রইল, তারপর মুখ তুলে একটুখানি নিষ্ফল হাসি চেষ্টা করে বলল,
পায়ের ধুলা নিতে গিয়ে আমি তাকে ছুঁয়ে ফেলতুম না, কিন্তু কেন তুমি ও কথা বলতে গেলে? তার তো কোনো দরকার ছিল না, এ শুধু।
বাস্তবিক এ শুধুই কেবল নিজেদের নিজেই অপমান করলাম, এর কোনো প্রয়োজন ছিল না। বাজারের বাইজি থেকে বিধবা বিবাহের পত্নী যে এদের কাছে কোনো উঁচু আসন পায় না, সমস্তই বুঝলাম। আর এই অবমানিতার সামনে বড় কথার আস্ফালন করে কথা বাড়াতে ইচ্ছে হল না। যেমন নিঃশব্দে পড়েছিলাম তেমনই নীরবেই পড়ে রইলাম। রাজলক্ষ্মী অনেকক্ষণ পর্যন্ত আর একটা কথাও বলল না, ঠিক যেন নিজের ভাবনার মধ্যে মগ্ন হয়ে বসে রইল। তারপর হঠাৎ অত্যন্ত কাছে কোথাও ডাক শুনে যেন চমক ভেঙে উঠে দাঁড়াল। রতনকে ডেকে বলল,
গাড়িটা শিগগির ঠিক করতে বলে দে রতন, নইলে সেই রাত্রি 11টার ট্রেনে আবার যেতে হবে, কিন্তু সে হলে কিছুতেই চলবে না, ভারী হিম লাগবে।
মিনিট দশেকের মধ্যেই রতন আমার ব্যাগটা নিয়ে গাড়ির মাথায় তুলে দিল এবং আমার শোবার বিছানাটা বেঁধে নেবার জন্য কাছে এসে দাঁড়াল। তখন থেকে আর আমি একটাও কথা বলিনি, এখনো কোনো প্রশ্ন করলাম না, কোথায় যেতে হবে কি করতে হবে কিছুই জিজ্ঞাসা না করে নিঃশব্দে উঠে ধীরে ধীরে গাড়িতে গিয়ে বসলাম। দিন কয়েক আগেই এমনই এক সন্ধ্যাবেলায় নিজের বাড়িতে প্রবেশ করেছিলাম, আজ আবার তেমনি এক সন্ধ্যাবেলায় নীরবে বাড়ি থেকে চলে গেলাম। সেদিনও কেউ আদর করে গ্রহণ করেনি, আজও কেউ সস্নেহে বিদায় দিতে এগিয়ে এলো না। সেদিনও এমনই ঘরে ঘরে তখন শাঁখ বাজতে আরম্ভ করেছিল, এমনই বসু মল্লিকদের গোপাল মন্দির থেকে আরতির কাঁসর ঘণ্টার রব অস্পষ্ট হয়ে বাতাসে ভেসে আসছিল। তবুও সেদিনের সঙ্গে আজকের প্রভেদটা যে কত বড়, সে কেবল আকাশের দেবতারাই দেখতে লাগলেন। রাজলক্ষ্মী নীরবে গাড়িতে প্রবেশ করে আমার সামনের আসনটি গ্রহণ করল এবং বোধহয় কদাচিৎ কোনো পরিচিত পথিকের অশোভন কৌতূহল থেকে সম্পূর্ণ আত্মগোপন করতেই গাড়ির এক কোণে মাথা রেখে দুই চোখ বন্ধ করল। আধার কোণের মধ্যে তার মুখ দেখা গেল না, কিন্তু অনুভব করলাম সে চোখ বন্ধ করে যেন চিন্তার মধ্যে মগ্ন হয়ে গেছে। মনে মনে বললাম, তাই যাক, আজ থেকে নিজের চিন্তাতরণীর হালখানা যখন তারই হাতে ছেড়ে দিয়েছি, তখনই অজানা নদীর কোথায় ঘূর্ণি কোথায় চড়া সেই খুঁজে নিয়ে চলুক। এ জীবনে নিজের মনটাকে আমি নানা দিকে নানা অবস্থায় যাচাই করে দেখেছি, এর ধাতটা আমি চিনি। অত্যন্ত কিছুই এর সহ্য হয় না, অত্যন্ত সুখ, অত্যন্ত স্বাস্থ্য, অত্যন্ত ভালো থাকা একে চিরদিন পীড়িত করে। কেউ অত্যন্ত ভালোবাসছে জানা মাত্রই যে মন অহরহ পালাই পালাই করে, সে মন যে আজ কত দুঃখে হাল ছেড়েছে তা হে মনের সৃষ্টিকর্তা ছাড়া আর কে জানবে। বাইরের কালো আকাশের প্রতি একবার দৃষ্টি প্রসারিত করলাম, ভিতরের অদৃশ্য প্রায় নিশ্চল প্রতিমার দিকেও একবার চোখ ফেরালাম। তারপরে জোর হাতে আবার যে কাকে নমস্কার করলাম জানি না, কিন্তু মনে মনে বললাম, এর আকর্ষণের দুঃসহ বেগ আমার আমার নিঃশ্বাস রুদ্ধ করে এনেছে। বহুবার বহু পথে পালিয়েছি, কিন্তু গোলকধাঁধার মতো সব পথে যখন বারবার আমাকে এরই হাতে ফিরিয়ে দিয়েছে, তখন আর আমি বিদ্রোহ করব না। এইবার নিজেকে নিঃশেষে সমর্পণ করে দিলাম। এতকাল জীবনটাকে নিজের হাতে রেখেই বা কি পেয়েছি, কতটুকু সার্থক করেছি। তবে আজ যদি সে এমন হাতেই পড়ে থাকে যে নিজের জীবনটাকে এমন আকণ্ঠ মগ্ন পঙ্ক থেকে টেনে তুলতে পেরেছে, সে কিছুতেই আর একটা জীবনকে তারই মধ্যে আবার ডুবিয়ে দেবে না, কিছুতেই না। কিন্তু এসব তো গেল আমার নিজের পক্ষ থেকে, কিন্তু অন্য পক্ষের আচরণ ঠিক আবার সে আগেকার মতো শুরু হল। সমস্ত পথের মধ্যে একটাও কথা হল না, এমনকি স্টেশনে পৌঁছেও কেউ আমাকে কোনো প্রশ্ন করা আবশ্যক বিবেচনা করল না। অল্প সময় কলকাতা যাবার গাড়ির ঘণ্টা পড়ল, কিন্তু রতন টিকিট কেনার কাজ ফেলে যাত্রীশালার ক্ষুদ্র এক কোণে আমার জন্য শয্যা রচনা করতে লাগল। অতএব বোঝা গেল এদিকে নয়, আমাদের সেই ভোরের ট্রেনে পশ্চিমে রওনা হতে হবে, কিন্তু সেটা পাটনায় কিংবা কাশীতে কিংবা আর কোথাও, তা জানা না গেলেও এটা বেশ বোঝা গেল এ বিষয়ে আমার মতামত একেবারেই অনাবশ্যক। রাজলক্ষ্মী অন্যত্র ছেয়ে অন্য মনস্কের মতো দাঁড়িয়েছিল। রতন হাতের কাজ শেষ করে কাছে এসে বলল,
মা মা, খবর পেলাম একটু এগিয়ে গেলে ভালো খাবার সব রকমই পাওয়া যায়।
রাজলক্ষ্মী আঁচলের গিঁট খুলে কয়েকটা টাকা তার হাতে দিয়ে বলল,
বেশ তো, তাই যা না, কিন্তু দুধটা একটু দেখে শুনে নিস, বাসিটা সে আনিস নে যেন।
মা বলছি, তোমার নিজের জন্য কিছু?
না, আমার জন্য চাই না।
এই না যে কিরূপ তা আমরা সবাই জানি, এবং সকলের চেয়ে বেশি জানে বোধহয় রতন নিজে। তবুও সে বার দুই পা ঘষে আস্তে আস্তে বলল,
কাল থেকেই তো একরকম।
তুই কি শুনতে পাস নে রতন, কালা হয়েছিস?
আর দেরুক্তি না করে রতন চলে গেল, কারণ এরপরেও তর্ক করতে পারে এমন প্রবল পক্ষ তো আমি কাউকেও দেখি না, আর প্রয়োজনই বা কি। রাজলক্ষ্মী মুখে স্বীকার না করলেও আমি জানি রেলগাড়িতে বা রেলের সম্পর্কিত কারো হাতে কিছু খেতে তার ইচ্ছে হয় না। নিরর্থক কঠোর উপবাস করতে এর জোড়া কোথাও দেখিনি বললেও বোধহয় অত্যুক্তি হয় না। কতদিন কত জিনিস এর বাড়িতে আসতে দেখেছি, দাসী চাকরে খেয়েছে, দরিদ্র প্রতিবেশীর ঘরে বিতরিত হয়েছে, পচে নষ্ট হয়ে ফেলা গিয়েছে, কিন্তু এসব যার জন্য সে মুখেও দিত না। জিজ্ঞাসা করলে, তামাশা করলে হেসে বলতো,
হ্যাঁ আমার আবার আচার, আমার আবার খাওয়া ছোঁয়ার বিচার, আমি তো সব খাই।
আচ্ছা চোখের সামনে তার পরীক্ষা দাও।
পরীক্ষা এখন? ওরে বাসরে, তাহলে আর বাঁচতে হবে?
এই বলে সে না বাঁচবার কোনো কারণ না দেখিয়েই অত্যন্ত জরুরি গৃহকর্মের অছিলায় অন্তর্হিত হয়ে যেত। সে মাছ মাংস দুধ ঘি খায় না আমি ক্রমশ জেনেছিলাম, কিন্তু এই না খাওয়াটাই তার পক্ষে এত অশোভন, এত লজ্জার, যে এর উল্লেখেই সে যে লজ্জায় কোথায় পালাবে তা খুঁজে পেত না। তাই সহজে আর খাওয়া নিয়ে অনুরোধ করতে আমার ইচ্ছে হতো না। রতন ম্লান মুখে চলে গেল, তখনও কথা বললাম না। খানিক পরে ঘটিতে গরম দুধ এবং ঠোঙায় মিষ্টান্ন নিয়ে ফিরে এলে রাজলক্ষ্মী আমার জন্য দুধ ও কিছু খাবার রেখে রতনের হাতেই যখন সমস্তটা তুলে দিল তখনও কিছু বললাম না, এবং রতনের করুণ চোখের নীরব মিনতিও স্পষ্ট বুঝে তেমনই নির্বাক হয়ে রইলাম। যাত্রীশালায় আর কোনো লোক ছিল না, রতনও বোধহয় কোথাও একটু অন্তরাল খুঁজে নিয়ে শুয়ে পড়েছিল। দেখলাম একটা মিটমিটে আলোর নিচে রাজলক্ষ্মী চুপ করে বসে আছে। কাছে গিয়ে তার মাথায় হাত রাখতেই সে চমকে মুখ তুলল, বলল,
তুমি ঘুমোওনি?
না, কিন্তু এই ধুলোবালির ওপর একলাটি চুপচাপ না থেকে আমার বিছানায় গিয়ে বসবে চলো। এই বলে তাকে আপত্তি করবার অবসর না দিয়েই হাত ধরে টেনে তুললাম, কিন্তু নিজের কাছে এনে আর কথা খুঁজে পেলাম না। কেবল আস্তে আস্তে তার একটা হাতের ওপর হাত বোলাতে লাগলাম। কিছুক্ষণ এমনই গেল, আমার সন্দেহ যে অমূলক নয়, সে কেবল হঠাৎ তার চোখের কোণে হাত দিয়ে অনুভব করলাম। ধীরে ধীরে মুছিয়ে দিয়ে কাছে টানবার চেষ্টা করতেই রাজলক্ষ্মী আমার প্রসারিত পায়ের ওপর উপুড় হয়ে পড়ে জোর করে চেপে রইল। কোনো মতেই তাকে খুব কাছে আনতে পারলাম না, আবার তেমনই নীরবে সময় কাটতে লাগল। হঠাৎ একসময় বলে উঠলাম, একটা কথা এখনো তোমাকে জানানো হয়নি লক্ষ্মী।
কি কথা?
বলতে গিয়ে সংস্কার বসে প্রথমটা একটু বাদল, কিন্তু থামলাম না, বললাম, আজ থেকে নিজেকে তোমার হাতে একেবারে সঁপে দিলাম, এর ভালো মন্দর ভার এখন সম্পূর্ণ তোমার। বলে চেয়ে দেখলাম সেই স্তিমিত আলোকে সে আমার মুখের পানে চুপ করে চেয়ে আছে। তারপর একটুখানি হেসে বলল,
তোমাকে নিয়ে আমি কি করব? তুমি বায়া তবলা বাজাতে পারবে না, সারেঙ্গি বাজাতেও পারবে না, আর
আটটা কি
পান তামাক যোগান?
না, সেটা কিছুতে পেরে উঠব না।
কিন্তু আগের দুটো
ভরসা দিলে পারতেও পারি বলে নিজেও একটু হাসলাম। হঠাৎ রাজলক্ষ্মী উৎসাহে উঠে বসে বলল,
ঠাট্টা নয়, সত্যি পারো?
আশা করতে তো দোষ নেই।
না।
তারপরে নিঃশব্দ বিস্ময়ে কিছুক্ষণ নির্নিমেষে আমার দিকে চেয়ে থেকে ধীরে ধীরে বলতে লাগল,
দেখো মাঝে মাঝে তাই যেন আমার মনে হতো। আবার ভাবতাম যে মানুষ নিষ্ঠুরের মতো বন্দুক নিয়ে কেবল জানোয়ার মেরে বেড়াতেই ভালোবাসে, সে কি এর ধার ধারে? এর ভেতরের এত বড় বেদনাকে অনুভব করাই কি তার সাধ্য? বরঞ্চ স্বীকার করার মতো আঘাত দিতে পারাতেই যেন তার বড় আনন্দ। তোমার দেওয়া অনেক দুঃখই কেবল এই ভেবে আমি সইতে পেরেছি।
এবার চুপ করে থাকার পালা আমার। তার অভিযোগের মূলে যুক্তি নিয়ে বিচার চলতেও পারত, সাফাই দেবার নজিরেরও হয়তো অভাব হতো না, কিন্তু সমস্তই মহা বিড়ম্বনা বলে মনে হল। তার সত্য অনুভূতির কাছে মনে মনে আমাকে হার মানতে হল। তবুও একটা কথা তাকে বলতেও পারতাম, বলতে পারতাম মানুষের একান্ত বিরুদ্ধ ইচ্ছেগুলো যে কি করে একই সঙ্গে পাশাপাশি বাস করে সে এক অচিন্তনীয় ব্যাপার। তা না হলে আমি সহস্তে জীব হত্যা করতে পারি, এত বড় পরম আশ্চর্য নিজের কাছে আর আমার কি আছে? যে একটা পিপীলিকার মৃত্যু পর্যন্ত সইতে পারে না, যে পাড়ার অনাথ আশ্রয়হীন কুকুর বেড়ালদের জন্য ছেলেবেলায় কতদিন নিঃশব্দে উপবাস করেছে, তার বনের পশু গাছের পাখির প্রতি লক্ষ্য যে কি করে স্থির হয় এ তো কিছুতেই ভেবে পাই না। আর এ কি শুধু কেবল আমি এমনই? যে রাজলক্ষ্মীর অন্তর বাহির আমার কাছে আজ আলোর মতো স্বচ্ছ হয়ে গেছে, সে কেমন করে এতদিন বছরের পর বছর ধরে পিয়ারি জীবনযাপন করতে পারল এই কথাটাই মনে এনেও মুখে আনতে পারলাম না। কেবল তাকে ব্যথা দেব না বলেই নয়, ভাবলাম কি হবে বলে, কিন্তু আমার মনের মধ্যে কথার বন্যা বয়ে গেল, মুখে কিছুই বেরোল না। আমি চুপ করে দেখে রাজলক্ষ্মী হঠাৎ বলল,
চুপ করে রইলে যে?
তবু তো এ নিষ্ঠুরের জন্য সর্বত্যাগ করলে।
সর্বত্যাগ আর কই, নিজেকে তো তুমি নিঃসত্ত্ব হয়েই আজ আমাকে দিয়ে দিলে, সে তো আর চাইনে বলে ত্যাগ করতে পারলাম না।
হ্যাঁ, নিঃসত্ত্ব হয়েই দিয়েছি, কিন্তু তোমাকে তো তুমি নিজে দেখতে পাবে না, তাই তুমি যে কাকে কেন সে আমি মুখে বলতে পারবো না লক্ষ্মী। বাংলার ম্যালেরিয়া আমাকে যে বেশ শক্ত করেই ধরেছিল তা পশ্চিমের শহরে প্রবেশ করবার আগেই বোঝা গেল। পাটনা স্টেশন থেকে রাজলক্ষ্মীর বাড়িতে আমাকে অনেকটা অচেতন অবস্থাতেই নিয়ে যাওয়া হল। এর পরের মাসটা আমাকে জ্বর, ডাক্তার এবং রাজলক্ষ্মী প্রায় সারাক্ষণ ঘিরে রইল। জ্বর যখন ছাড়ল তখন ডাক্তারবাবু বেশ স্পষ্ট করেই গৃহস্বামিনীকে জানিয়ে দিলেন যে,
প্রিয়, এই শহরটা পশ্চিমেরই অন্তর্গত এবং স্বাস্থ্যকর বলেও খ্যাতি আছে, তবুও আমার পরামর্শ এই যে রোগীকে অচিরে অন্য কোথাও নিয়ে যাওয়া আবশ্যক।
আবার একবার বাঁধা ছাঁধা শুরু হয়ে গেল, কিন্তু এবার কিছু ঘটা করে। রতনকে একলা পেয়ে জিজ্ঞাসা করলাম, এবার কোথায় যাওয়া হবে রতন? দেখলাম এই নব অভিযানে সে একেবারেই বিরুদ্ধে। সে খোলা দরজার দিকে নজর রেখে আভাসে ইঙ্গিতে এবং ফিসফিস করে যা বলল তাতে আমি যেন দমে গেলাম। রতন বলল,
যেখানে যাওয়া হচ্ছে বীরভূম জেলার সেই ছোট্ট গ্রামখানির নাম গঙ্গামাটি। এর পত্তনি যখন কেনা হয় তখন আমি একবার মাত্র মুক্তারজি কিষণলালের সঙ্গে সেখানে গিয়েছিলাম, মা নিজে কখনো যাননি। একবার গেলে পালিয়ে আসতে পথ পাবেন না, গ্রামে ভদ্র পরিবার নেই বললেই হয়, কেবল ছোট জাতে ভরা, তাদের না ছোঁয়া যায় না আসে তারা কোন রকম কাজে।
রাজলক্ষ্মী কেন যে এইসব ছোট জাতির মধ্যে কি বাস করতে চাইছে তার কারণ যেন কতটা বুঝলাম। জিজ্ঞাসা করলাম, গঙ্গামাটি বীরভূমের কোথায়?
সাঁইথিয়া নাকি অমনি একটা স্টেশন থেকে প্রায় হ্যাঁ 10-12 ক্রোশ গরুর গাড়িতে যেতে হয়। পথ যেমন দুর্গম তেমনি ভয়ানক, চারিদিকে মাঠ আর মাঠ, তাতে না হয় ফসল, না আছে এক ফোঁটা জল, কাঁকুরে মাটি, কোথাও রাঙা আবার কোথাও যেন পুড়ে একবারে কালো হয়ে আছে। বাবু, মানুষে যে সেখানে কি সুখে থাকে আমি তো তা ভেবেই পাইনি। আর যারা এইসব সোনার জায়গা ছেড়ে সে দেশে যেতে চায় তাদের কথা আর কি বলবো।
মনে মনে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে চুপ করে রইলাম। এইসব সোনার স্থান ত্যাগ করে কেন যে সেই মরুভূমির মধ্যে নির্বান্ধব ছোটলোকের দেশে রাজলক্ষ্মী আমাকে নিয়ে চলেছে তা একে বলাও যায় না, বোঝানোও চলে না। শেষে বললাম, বোধহয় আমার অসুখের জন্যে যেতে হচ্ছে রতন, এখানে থাকলে ভালো হবার আশা কম, এ ভয়ে সব ডাক্তারই দেখাচ্ছেন।
কিন্তু অসুখ কি কারুর হয় না বাবু? সারাবার জন্য কি তাদের সব ওই গঙ্গামাটিতেই যেতে হয়?
মনে মনে বললাম, জানি না তাদের সব কোন মাটিতে যেতে হয়তো তাদের পীড়া সোজা, হয়তো তাদের সাধারণ মাটির ওপরেই সারে। কিন্তু আমাদের ব্যাধি সহজ নয়, সাধারণও নয়, এর জন্য হয়তো ওই গঙ্গা মাটিরই একান্ত প্রয়োজন। ওদিকে রতন বলে চলল,
মায়ের খরচের হিসাব পত্তর আমরা কোনোদিন ভেবে পেলাম না। সেখানে না আছে ঘরদোর, না আছে কিছু, একজন গোমস্তা আছে, তার কাছে 1,000-2 টাকা পাঠানো হয়েছে একটা মেয়েটে বাড়ি তৈরি করার জন্য। দেখুন দেখি বাবু, এ কি সব অনাথিষ্টি কাণ্ড কারখানা, চাকর বলে আমরা যেন আর কেউ মানুষ নয়।
তার এত ক্ষোভ এবং বিরক্তি দেখে আমি বললাম, নাই খেলে রতন অমন জায়গায়, জোর করে তো তোমাকে কেউ কোথাও নিয়ে যেতে পারে না। আমার কথায় রতন কোনো সান্ত্বনা লাভ করল না, বলল,
মা পারেন, কি জানি বাবু, কি জাদুমন্তর জানেন, যদি বলেন তোমাদের সব জমির বাড়ি যেতে হবে, এতগুলো লোকের মধ্যে আমাদের এমন সাহস কারো নেই যে বলে না।
বলে সে মুখ ভারী করে চলে গেল। কথাটা রত নিতান্তই রাগ করে বলে গেল, কিন্তু আমাকে সে যেন আচমকা একটা নতুন তথ্যের সংবাদ দিয়ে গেল। কেবল আমিই নয়, সকলেরই ওই এক দশা। ওই জাদুমন্ত্রের কথাটাই ভাবতে লাগলাম, মন্ত্রতন্ত্রে যে সত্যি বিশ্বাস করি তা নয়, কিন্তু একবারই লোকের মধ্যে কারো যখন এতটুকু শক্তি নেই সে জমের বাড়ি যাবার আদেশটাকে পর্যন্ত অবহেলা করে, তখন সে বস্তুটাই বা কি? এর সমস্ত সংস্রব থেকে আপনাকে বিচ্ছিন্ন করবার জন্য আমি কি না করেছি, বিবাদ করে বিদায় নিয়েছি, সন্ন্যাসী হয়ে দেখেছি, এমনকি দেশ ত্যাগ করে বহু দূরে চলে গেছি, জীবনে আর যেন দেখা না হয়। কিন্তু আমার সকল চেষ্টাই একটা গোল বস্তুর ওপর সরল রেখা টানবার মতো বারংবার কেবল ব্যর্থ হয়ে গিয়েছে। নিজেকে সহস্র ধিক্কার দিয়ে নিজের দুর্বলতার কাছেই পরাজিত হলাম। এই কথাটা মনে করে অবশেষে যখন আত্মসমর্পণ করলাম তখন রতন এসে আজ আমাকে এই খবরটা দিয়ে গেল, রাজলক্ষ্মী জাদু মন্ত্র জানে। তাই বটে, অথচ এই রতনকে জেরা করলে জানা যাবে সে নিজেও এ কথা বিশ্বাস করে না। হঠাৎ দেখি মস্ত একটা পাথরের বাটিতে কি কতকগুলো নিয়ে এই পথেই রাজলক্ষ্মী ব্যস্ত হয়ে নিজে চলেছে। দেখে বললাম, শোনো, সবাই বলে তুমি নাকি জাদুমন্ত্র জানো। সে থমকে দাঁড়িয়ে দুই ভুরু কুঁচকে বলল,
কি জানি?
জাদুমন্ত্র, রাজলক্ষ্মী মুখ টিপে একটু হেসে বলল,
হ্যাঁ জানি,
বলে চলে যাচ্ছিল। হঠাৎ আমার গায়ের জামাটা ঠাউর করে দেখে উদ্বিগ্ন কণ্ঠে প্রশ্ন করল,
ওটা কালকে সেই বাসি জামাটা না?
হ্যাঁ সেটাই বটে, কিন্তু থাক, বেশ ফর্সা আছে।
ফর্সার কথা নয়, পরিষ্কারের কথা বলছি, বাইরের ওই দেখানো ফর্সাটা নিয়েই চিরকাল গেলে। ওটা তাচ্ছিল্য করতেও আমি বলিনি, কিন্তু যে ভেতরটা ঘামে ঘামে নোংরা হয়ে ওঠে সেটা দেখতে শিখবে কবে? রতন?
সে রতনকে ডাক দিল, কেউই জবাব দিল না, কারণ কর্ত্রীর এই প্রকার উচ্চ মধুর আহ্বানে সাড়া দেওয়া এ বাড়ির বিধি নয়, বরঞ্চ মিনিট পাঁচ ছয় গা ঢাকা দিয়ে থাকাই নিয়ম। রাজলক্ষ্মী তখন হাতের পাঁজা নিচে নামিয়ে রেখে পাশের ঘর থেকে একটা কাঁচা জামা এনে আমার হাতে দিয়ে বলল,
তোমার মন্ত্রী রতনকে বলো যতক্ষণ সে জাদুমন্ত্র না শিখছে ততক্ষণ যেন এই দরকারি কাজগুলো হাত দিয়েই করে।
এই বলে সে পাথরের বাটিটা তুলে নিয়ে নিচে চলে গেল। জামাটা বদলাতে গিয়ে দেখলাম তার ভিতরটা সত্যিই মলিন হয়ে গেছে, হবার কথা, এবং আমিও যে আর কিছু প্রত্যাশা করেছিলাম তাও নয়, কিন্তু আমার মনটা ছিল নাকি ভাববার দিকেই, তাই অতি তুচ্ছ খোলসটার অন্তর বাইরের এই অমিলটাই আমাকে আবার নতুন আঘাত দিল। রাজলক্ষ্মী সুচিবাই অনেক সময় আমাদের কাছে অর্থহীন, পীড়াদায়ক, এমনকি অত্যাচার বলেও ঠেকেছে, এবং এখনই যে তার সমস্তটাই এক মুহূর্তে মন থেকে ধুয়ে মুছে গেল তাও সত্যি নয়, কিন্তু এই শেষ শ্লেষটুকুর মধ্যে যে বস্তুটা আমি এতদিন মন দিয়ে দেখিনি তাই দেখতে পেলাম। রাজলক্ষ্মী ও পিয়ারি এই দুটি নামের মধ্যে যে তার নারী জীবনের কত বড় ইঙ্গিত গোপন ছিল তা দেখেও দেখিনি বলেই মাঝে মাঝে সংশয়ে ভেবেছি একের মধ্যে আরেকজন এতকাল কেমন করে বেঁচেছিল, কিন্তু মানুষ যে এমনই তাই তো সে মানুষ। পিয়ারির সমগ্র ইতিহাস আমি জানিও না, জানতেও ইচ্ছা হয় না, রাজলক্ষ্মীরই যে সমস্ত ইতিবৃত্ত জানি তাও নয়, শুধু এইটুকুই জানি দুজনের মর্মে ও কর্মে চিরদিন কোনো মিল, কোনো সামঞ্জস্যই ছিল না, চিরদিনই উভয়ে পরস্পরের উল্টো স্রোতে বয়ে গেছে, তাই একের নিভৃত অন্তরের সরোবরে যখন শুদ্ধ সুন্দর প্রেমের পদ্ম ধীরে ধীরে দলের পর দল মেলেছে তখন অপরের দুর্দান্ত জীবনের ঘূর্ণিবায়ু সেখানে ব্যাঘাত করবে কি, প্রবেশের পথই পায়নি, তাই তো তার একটি পাপড়িও খসেনি, এতটুকু ধুলো বালিও উড়ে গিয়ে আজও তাকে স্পর্শ করতে পারেনি। শীতের সন্ধ্যা অচিরে গাঢ় হয়ে এল, আমি কিন্তু সেইখানে বসে ভাবতেই লাগলাম, মনে মনে বললাম, মানুষ তো কেবল তার দেহটাই নয়, পিয়ারি নেই, সে মরেছে, কিন্তু একদিন যদি সে তার ওই দেহটার গায়ে কিছু কালি দিয়েই থাকে তো সেইটুকুই কি কেবল বড় করে দেখব, আর রাজলক্ষ্মী যে তার সহস্র কোটি দুঃখের অগ্নি পরীক্ষা পার হয়ে আজ তার অকলঙ্ক শুভ্রতায় সামনে এসে দাঁড়াল, তাকে মুখ ফিরিয়ে বিদায় দেব, সেই কি মানুষের সত্য বিচার হবে? আমার মন যেন আজ তার সব শক্তি দিয়ে বলতে লাগল, না না, কখনোই না, এ কখনোই না, এমন যে হতেই পারে না। সে বেশি দিন নয়, নিজেকে দুর্বল, শ্রান্ত ও পরাজিত ভেবে রাজলক্ষ্মীর হাতে একদিন আপনাকে সমর্পণ করেছিলাম, কিন্তু সেদিন সেই পরাভূতের আত্মত্যাগের মধ্যে বড় একটা দীনতা ছিল, আমার মন যেন এর কিছুতেই অনুমোদন করতে পারছিল না, কিন্তু আজ আমার সেই মন যেন হঠাৎ সবলে এই কথাটাই বারবার বলতে লাগল, ও দান দানই নয়, ও ফাঁকি, যে পিয়ারিকে তুমি জানতে না সে তোমার জানবার বাইরেই পড়ে থাক, কিন্তু যে রাজলক্ষ্মী একদিন তোমারই ছিল আজ তাকে তুমি সকল চিত্ত দিয়ে গ্রহণ করো। নতুন চাকরটা আলো আনছিল, তাকে বিদায় দিয়ে অন্ধকারেই বসে রইলাম এবং মনে মনে বললাম, রাজলক্ষ্মী সব ভালো মন্দের সঙ্গে আজ তাকে নিলাম, এইটুকুই আমি পারি, কেবল কেবল এইটুকুই আমার হাতে, কিন্তু এর অতিরিক্ত যার হাতে সেই অতিরিক্তের বোঝা তাকেই দিলাম বলে সেই অন্ধকারেই খাটের বাজুর উপরে নীরবে মাথা রাখলাম। আগের মতো পরদিনও যথারীতি আয়োজন চলল এবং তার পরের দিনও সারাদিন ব্যাপী উদ্যমের অবধি রইল না। সেদিন দুপুরবেলায় প্রকাণ্ড একটা সিন্ধুকে থালা ঘটি বাটি গাড়ু গেলাস বক্ন পিলসুজ অপর্যাপ্ত ভরা হচ্ছিল, আমি ঘরের মধ্যে থেকে দেখছিলাম, এক সময় ইশারায় কাছে রেখে জিজ্ঞাসা করলাম, এসব হচ্ছে কি, তুমি কি আর ফিরে আসতে চাও না নাকি?
ফিরে কোথায় আসবো শুনি?
আমার মনে পড়ল এ বাড়ি সে বঙ্কুকে দান করেছে। বললাম, কিন্তু ধরো যদি সে জায়গা তোমার বেশি দিন ভালো না লাগে?
আমার জন্য তোমার মন খারাপ করবার দরকার নেই। তোমার ভালো না লাগলে চলে এসো, আমি তাতে বাধা দেব না।
তার কথার ভঙ্গিতে আমি আঘাত পেয়ে চুপ করলাম। এটা আমি বহুবার দেখেছি, সে আমার এই ধরনের কোনো প্রশ্নই যেন সরলভাবে গ্রহণ করতে পারে না। এই অবিশ্বাসের আগুন যে কবে নিববে এবং কেমন করে নিববে আমি তার কোনো কিনারাই ভেবে পাই না। সেও এরই সন্ধানে অবিশ্রাম ঘুরছে, এবং গঙ্গামাটি এ সমস্যার শেষ মীমাংসা করে দেবে কিনা সে তথ্য যার হাতে, তিনি অলক্ষ্যে চুপ করেই আছেন। সব আয়োজনে আরো দিন চারেক কাটল এবং আরো দুই দিন গেল শুভক্ষণের প্রতীক্ষায়। তারপরে একদিন সকালে অপরিচিত গঙ্গামাটির উদ্দেশ্যে আমরা সত্যি সত্যি যাত্রা করে বেরিয়ে পড়লাম। পথটা আমার ভালো কাটল না, মনে কিছু মাত্র সুখ ছিল না। আর সকলের চেয়ে খারাপ কাটল বোধহয় রতনের। সে মুখখানা অসম্ভব ভারী করে গাড়ির এক কোণে চুপচাপ বসে রইল। স্টেশনের পর স্টেশন গেল, কোনো কাজে কিছু মাত্র সাহায্য করল না। কিন্তু আমি ভাবছিলাম সম্পূর্ণ অন্য কথা। স্থানটা জানা কি অজানা, ভালো কি মন্দ, স্বাস্থ্যকর কি ম্যালেরিয়ায় ভরা, সেদিকে আমার খেয়ালই ছিল না। আমি ভাবছিলাম যদিও জীবনটা আমার এতদিন নিরুপদ্রবে কাটেনি, এর মধ্যে অনেক গলত, অনেক ভুলচুক, অনেক দুঃখ দৈন্যই গিয়েছে, তবুও সেসব আমার অত্যন্ত পরিচিত। এই দীর্ঘদিনে তাদের সঙ্গে মোকাবিলা তো বটেই, বরঞ্চ এক ধরনের স্নেহই জন্মে গেছে। তাদের জন্য আমিও কাউকে দোষ দিই না, আমাকেও আর বড় কেউ দোষ দিয়ে সময় নষ্ট করে না। কিন্তু এই যে কোথায় কি একটা নতুনত্বের মধ্যে নিশ্চিত চলেছি, এই নিশ্চয়তাই আমাকে বিকল করেছে। আজ নয় কাল বলে আর দেরি করবার রাস্তা নেই। অথচ এর না জানি ভালো, না জানি মন্দ, তাই এর ভালো মন্দ কোনোটাই আজ আর কোনো মতেই ভালো লাগে না। গাড়ি যতই দ্রুতবেগ গন্তব্যস্থানের নিকটবর্তী হচ্ছে, ততই এই অজ্ঞাত রহস্যের বোঝা আমার বুকের ওপর চেপে বসছে। কত কি যে মনে হতে লাগলো তার অবধি নেই। মনে হল অচির ভবিষ্যতে হয়তো আমাকেই কেন্দ্র করে একটা বিশ্রী দল গড়ে উঠবে, তাদের না পারব নিতে, না পারব ফেলতে। তখন কি যে হবে আর কি যে হবে না ভাবতেও সমস্ত মনটা যেন হিম হয়ে উঠল। চেয়ে দেখলাম রাজলক্ষ্মী জানলার বাইরে দুচোখ মেলে নীরবে বসে আছে। হঠাৎ মনে হল একে আমি কোনোদিন ভালোবাসিনি, তবু একে আমার ভালোবাসতেই হবে, কোথাও কোনো দিকে চলে যাবার পথ নেই। পৃথিবীতে এত বড় বিড়ম্বনা কি কখনো কারো ভাগ্যে ঘটেছে? অথচ একটা দিন আগেও এই দ্বিধার জাঁতাকল থেকে আত্মরক্ষা করতে নিজেকে সম্পূর্ণরূপে এরই হাতে আত্মসমর্পণ করেছিলাম। তখন মনে মনে সবলে বলেছিলাম, তোমার সকল ভালো মন্দের সঙ্গেই তোমাকে নিলাম লক্ষ্মী। অথচ আজ আমার মন এমন বিক্ষিপ্ত, এমন বিদ্রোহী হয়ে উঠল, তাই ভাবি সংসারে করব বলায় এবং সত্যকার করায় কত বড়ই না ব্যবধান। সাঁইথিয়া স্টেশনে এসে যখন পৌঁছানো গেল তখন বেলা পড়ে আসছে। রাজলক্ষ্মীর গোমস্তা কাশিরাম স্বয়ং স্টেশনে আসতে পারেননি, সেদিকের ব্যবস্থা করতে নিযুক্ত আছেন। কিন্তু জন দুই লোক পাঠিয়ে পত্র দিয়েছেন। তার লেখা চিরকুট থেকে জানা গেল যে ঈশ্বর ইচ্ছায় অত্র, অর্থাৎ তিনি এবং তার গঙ্গামাটি সমস্ত কুশল। তারপর লিখেছেন,
আপনার আদেশ মতো বাহিরে খাঞ্চারে গোজান অপেক্ষা করিতেছে, তার দুইখানি খোলা এবং দুইখানি ছই দেওয়া, একখানিতে পুরু করে খড় আর খেজুর পাতার চাটাই বিছানো, সেখানি স্বয়ং কর্তি ঠাকুরানী আপনার। অপরখানিতে সামান্য কিছু খড় আছে বটে, কিন্তু চাটাই নাই, সেইখানি ভৃত্যাদি অনুচরগণের জন্য। খোলা দুইখানিতে মালপত্র বোঝাই হইবে, এবং যদ্যপি স্থান সংকুলান না হয় তো পাইক দিগকে হুকুম করিলে বাজার হইতে আরও একখানি জোগাড় করিয়া আনিবে। আহারাদি সমাপন পূর্বক সন্ধ্যার প্রাককালে যাত্রা করাই বিদেহ, কারণ অন্যথা কর্তি ঠাকুরানী আপনার সুনিদ্রার ব্যাঘাত ঘটিতে পারে এবং এ বিষয়ে সবিশেষ জ্ঞাত করাইতেছি যে পথে ভয়াদি কিছু নাই, স্বচ্ছন্দে নিদ্রা যাইতে পারেন।
কর্ত্রী ঠাকুরানী ছিরকুট পাঠ করে ঈষৎ হাসলেন শুধু, এবং যে এই পত্র দিল তাকে ভয়াদির কোনো প্রশ্ন না করে কেবল প্রশ্ন করলেন,
হ্যাঁ বাবা, কাছাকাছি একটা পুকুর টুকুর আছে, দেখিয়ে দিতে পারো? একটা ডুব দিয়ে আসি।
হ আছে বই কি মাঠান, উইজে হো থাকে।
তাহলে চলো তো বাবা, দেখিয়ে দেবে।
বলে সে তাকে এবং রতনকে সঙ্গে নিয়ে কোথাকার কোন অজানা পুকুরে স্নানহান্নিক করতে চলে গেল। অশোক প্রভৃতির ভয় দেখানো নিরর্থক বলে আমি প্রতিবাদও করলাম না, বিশেষ করে এতেই যদি বা সে কিছু খায়, বাধা দিলে সেটাও তার আজকের মতো বন্ধ হয়ে যাবে। কিন্তু আজ সে মিনিট দশকের মধ্যেই ফিরে এলো। গরুর গাড়িতে জিনিসপত্র বোঝাই চলছিল, সামান্য দু একটা বিছানা খুলে গাড়িতে পাতা হচ্ছে। আমাকে সে বলল,
তুমি কেন এই বেলা কিছু খেয়ে নাও না, সমস্তই তো আনা হয়েছে,
দাও। গাছতলায় আসন পেতে একটা কলা পাতায় সে সমস্ত গুছিয়ে দিচ্ছে। আমি নিস্পৃহ চিত্তে কেবলমাত্র তার দিকে চেয়ে আছি। এমন সময় এক মূর্তি এসে সামনে দাঁড়িয়ে হাঁকল,
নারায়ণ।
রাজলক্ষ্মী তার ঝুঁটি করা ভিজে চুলের উপর বাঁ হাতের পিছন দিয়ে আঁচলটা আরেকটুখানি টেনে দিয়ে মুখ তুলে চাইল, বলল,
আসুন।
আচমকা এই নিঃসংকোচ নিমন্ত্রণের শব্দে মুখ ফিরিয়ে দেখলাম এক সাধু দাঁড়িয়ে। অত্যন্ত বিস্মিত হলাম, তার বয়স বেশি নয়, বোধহয় 20-21-এর মধ্যে, কিন্তু যেমন সুকুমার তেমনই সুশ্রী। চেহারাটা কৃশতার দিকেই, হয়তো একটু দীর্ঘকায় বলেই মনে হল, কিন্তু রং তপ্ত কাঞ্চনের মতো, চোখ মুখ ভুরু ও কপালের গঠন নিখুঁত বললেই হয়। বাস্তবিক পুরুষের এত রূপ আর আমি কখনো দেখেছি বলে মনে হল না। তার পরিধানে গেরুয়া বস্ত্রখানি স্থানে স্থানে ছিন্ন, গ্রন্থি বাঁধা, গায়ের গেরুয়া পাঞ্জাবিরও যেমন জীর্ণ দশা, পায়ের পাঞ্জাবি জুতোজোড়াটিও প্রায় তেমনি। হারালে দুঃখ করবার বিশেষ কিছু নেই। রাজলক্ষ্মী ভূমিষ্ঠ প্রণাম করে আসন পেতে দিল, মুখ তুলে বলল,
আমি ততক্ষণ খাবার ঠিক করি, আপনাকে হাত মুখ ধোবার জল দিক।
তা দিক, কিন্তু আপনার কাছে আমি অন্য প্রয়োজনে এসেছিলাম।
আচ্ছা, আপনি খেতে বসুন, সে পরে হবে, এখন বাড়ি ফেরবার টিকিট চাই তো, সে আমি কিনে দেব।
বলে সে মুখ ফিরিয়ে হাসি গোপন করল। সাধুজি গম্ভীরভাবে জবাব দিলেন,
না, সে প্রয়োজন নেই, আমি খবর নিয়েছি আপনারা গঙ্গামাটি যাচ্ছেন, আমার সঙ্গে একটা ভারী বাক্স আছে, সেটা যদি কতকটা পথ আপনাদের গাড়িতে তুলে নেন তো আমার বড় উপকার হয়, আমিও ওই দিকেই যাচ্ছি।
সে আর বেশি কথা কি, কিন্তু আপনি নিজে?
আমি হেঁটেই যেতে পারবো, বেশি দূর তো নয়, ক্রোশ 6-7 হবে।
রাজলক্ষ্মী আর কিছু না বলে রতনকে ডেকে জল দিতে বলল এবং নিজে পরিপাটি করে সাধুজির খাবার সাজাতে নিযুক্ত হল। এই কাজটি রাজলক্ষ্মী নিজস্ব বস্তু, এতে তার জোড়া পাওয়া ভার। সাধু খেতে বসলেন, আমিও বসলাম, রাজলক্ষ্মী খাবারের হাঁড়ি নিয়ে পাশেই রইল। মিনিট দুই পরে রাজলক্ষ্মী আস্তে আস্তে জিজ্ঞাসা করল,
সাধুজি আপনার নামটি?
বজ্রানন্দ।
বাপরে বাপ, ডাক নামটি?
তার কথার ধরনে চেয়ে দেখলাম তার সমস্ত মুখখানি চাপা হাসির ছটায় উজ্জ্বল হয়ে উঠেছে, কিন্তু সে হাসল না। আমিও আহারে মন দিলাম। সাধুজি বললেন,
সে নামের সঙ্গে আর তো কোনো সম্বন্ধ নেই, নিজেরও না পরেরও না।
তা বটে। আচ্ছা সাধুজি, আপনি বাড়ি থেকে পালিয়েছেন কতদিন?
আমি চমকে উঠলাম,
আচমকা রাজলক্ষ্মী এরকম একটা প্রশ্ন করল কেন?
একজন অপরিচিত সাধুকে রাজলক্ষ্মী বাড়ি থেকে কবে পালিয়েছেন কিসের ভিত্তিতে জিজ্ঞেস করল, কেন করল? সাধু এবার কি জবাব দেবে? শুনলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকান্ত। আজ শুনলেন পর্ব 14, উপস্থাপনায় শিবাশিষ বন্দ্যোপাধ্যায়, নাট্যরূপ অর্পিতা চট্টোপাধ্যায়, পর্ব পরিচালনায় দেবলীনা আচার্য, বিশেষ তত্ত্বাবধানে সৌভিক গুহ সরকার, সৃজনশীল পরিচালনায় ইন্দ্রাণী চক্রবর্তী, প্রযোজনায় ভিজুয়াল অডিও শ্রীকান্ত, প্রসূন দাস, রাজলক্ষ্মী অমৃতা রয়, ঠাকুরদা সমীর চরিত, ডাক্তার জয় মুখার্জি, রতন সুদীপ্ত ঘোষ, সাধু সায়ন্তন ঘোষ এবং অন্যান্য শিল্পীরা।
মির্চি নিবেদন, গল্প গোল্ড মাইন, গল্প গোল্ড মাইন।